বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়ার কোন ষড়যন্ত্র সহ্য করবে না তেহরান, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের ঘোষণা। ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী বলেছে তারা আইন মেনে কাজ করে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি, রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ যদি এদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম আলোচনা শুরু থেকেই বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক্স বার্তা এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে। ওই বার্তায় বলা হয়েছে যদি আলোচনার উদ্দেশ্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম কোনো আলোচনা অনুষ্ঠিতই হবে না। ইরানের স্থায়ী মিশনের এক্স বার্তায় আরও বলা হয়েছে ইরান এমন কোনো আলোচনা বসবে না যেখানে হোয়াইট হাউস এ দাবি করতে পারে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তা এখন অর্জিত হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি যাতে সামরিক খাতে প্রবাহিত হতে না পারে সেজন্য সম্ভাব্য উদ্বেগ প্রশমন করার লক্ষ্যে তেহরান আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করতে রাজি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, তার দেশ নিজস্ব সক্ষমতা ও শক্তির উপর নির্ভরশীল বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা কোনো চিঠির জন্য অপেক্ষা করবে না। তিনি রোববার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠানোর দাবি করার দুদিন পর কলিবফ এ মন্তব্য করলেন। ট্রাম্প তার সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে বসতে চান। একই সঙ্গে আলোচনায় না বসলে ইরানকে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সম্পর্কে কলিবফ বলেন, অভ্যন্তরীণ খাতে ইরানের বহুমুখী সক্ষমতা রয়েছে, এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইরান এমন একটি অবস্থানে পৌঁছাতে সক্ষম যেখানে শত্রুদের সামনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিল তেল আবিব। গতকাল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে গাজার 20 লাখ মানুষ ইসরায়েলের চরম বর্বরতার নতুন শিকার। গতকাল এক ভিডিও বার্তায় কোহেন বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষে গাজায় আর একদিনও যেন হামাসের অস্তিত্ব না থাকে তা নিশ্চিত করতে আমাদের হাতে যা কিছু আছে তার সবই আমরা ব্যবহার করব। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে শুরুতেই গাজায় পানি বিশুদ্ধকরণ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল সরকার বলেছে তারা গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার চুর্ক জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে BBC ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে, যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার টুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অনিয়মের মাধ্যমে ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক মোট 8টি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। গত 12, 13 ও 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নং রাস্তার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া আসনের বিজেপি দলীয় বিধায়ক তাপসী মণ্ডল। আজ বিকেলে তৃণমূল ভবনে গিয়ে গাছফুল শিবিরে যোগ দেন তিনি। একই সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দলে যোগ দান করেন বিজেপি নেতা শ্যামল মাইতিও। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী মণ্ডল বলেন, বিভাজনের রাজনীতি চলছে, দেখতে পাচ্ছে মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে না কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। তৃণমূলে যোগ দেওয়ার কারণ সম্পর্কে তাপসী হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন। পাশাপাশি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন তিনি। বলেন, ওর মাধ্যমে আমাকে কোণঠাসা করা হচ্ছিল, বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রিপোর্ট তলব করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত ওই ফ্যাশন শোর কিছু ছবিতে অর্ধনগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, পবিত্র রমজান মাসে এ ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ওমর আবদুল্লাহ 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ছবির একটি পোস্ট শেয়ার করে তিনি সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীর ওয়াইজ ওমর ফারুক বলেছেন, পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজায় আটক একজন আমেরিকান ইসরায়েলি পণবন্দির মুক্তির বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। হামাস নেতার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা তাহের আল নোনো এ খবর জানিয়ে বলেছেন, কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে এসব আলোচনা হয়েছে। আল নোনো বলেন, দ্বৈত পাসপোর্টধারী একজন বন্দীর মুক্তির বিষয়ে দোহায় কয়েক দফা বৈঠক হয়েছে। তিনি আরো বলেন, আমরা মার্কিন প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছি যে এই আলোচনার ভিত্তিতে বন্দীদের মুক্তি দিতে আমাদের আপত্তি নেই। যে পণবন্দীকে নিয়ে আমেরিকা হামাসের সঙ্গে আলোচনা করেছে তার নাম ইদান আলেকজান্ডার, সে ইসরায়েলি সেনাবাহিনীর একজন সৈন্য। তাকে গাজায় হামাসের হাতে আটক সর্বশেষ জীবিত আমেরিকান ইসরায়েলি পণবন্দী বলে মনে করা হয়। হামাস নেতা নোনো আরও বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কিভাবে পুরোপুরি বাস্তবায়িত করে এই যুদ্ধের অবসান ঘটানো যায় তা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে ইতিবাচক উপায়ে আলোচনা করেছি। ইহুদিবাদী ইসরায়েলের সকল পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়ে বলেছে, ইসরায়েলি পরমাণু স্থাপনাগুলোকে আইএইএ এর আইনের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার ভিয়েনায় আইএইএ এর এক বৈঠকে ওই সংস্থায় নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল হামাদি এই আহ্বান জানানোর পাশাপাশি তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ করার চুক্তি বা এনটিপি স্বাক্ষরে বাধ্য করার দাবি তোলেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বারবার চুক্তি ভঙ্গ করেও ইরানকে চুক্তি লঙ্ঘনের অপপাদ দেওয়া সীমাহীন লজ্জাহীনতার প্রমাণ। পাশ্চাত্যের ভণ্ডামি তুলে ধরে তিনি আরও বলেন, অবাধ তথ্য প্রবাহের দাবি মিথ্যা। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ইরানের সর্বোচ্চ নেতা দেশটির ইসলামী জনশাসনতান্ত্রিক ব্যবস্থাকে পবিত্র কোরআন ও মহানবীর আদর্শ আর লক্ষ্য ভিত্তিক বলে উল্লেখ করে বলেছেন, পশ্চিমা নীতিমালা ও আদর্শগুলোর উপর নির্ভর করা যায় না, কারণ সেসব ইসলামী মূল্যবোধগুলোর বিরোধী। আয়াতুল্লাহ উজবেক খামেনেয়ী সম্প্রতি ইরানের তিন বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং নানা পর্যায়ের একদল উচ্চ পদস্থ দায়িত্বশীল ও পরিচালকদের সমাবেশে এই মন্তব্য করেছেন। তিনি রমজান সম্পর্কিত উপদেশ দেওয়ার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে আল্লাহকে ভুলে যাওয়া এবং মানুষ ও সমাজের উপরের প্রভাব সম্পর্কে কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা উপনিবেশবাদী তৎপরতা, জাতিগুলোর সম্পদ লুট, ব্যাপক গণহত্যা, নারী অধিকার ও মানবাধিকার সম্পর্কে মিথ্যা নানা দাবি এবং বিভিন্ন বিষয়ে দ্বিমুখী বা কপট নীতি অনুসরণের কারণে পশ্চিমা সভ্যতার কলঙ্কিত হওয়ার বিষয়টি তুলে ধরে বলেছেন, পাশ্চাত্যে তথ্যের অবাধ প্রবাহ থাকার দাবি মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী ইরান সম্পর্কে পশ্চিমা প্রচার মাধ্যমগুলোর নানা মিথ্যাচারের বিষয়েও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এইসব প্রচার মাধ্যমের কোনোটিতেই ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি, বিশাল গণসমাবেশ, জাতীয় দানের সাফল্য ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাফল্য নিয়ে কোনো কথা কি বলা হয়। অন্যদিকে ইরানের দুর্বল দিকগুলোকে দশ গুণ বড় করে তুলে ধরা হয়। ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের অকল্যাণকামীদের নেতিবাচক নানা প্রচারণা সত্ত্বেও ইরানি জাতি সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা আর গৌরবকে বাস্তবতা হিসেবে অভিহিত করেছেন। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয়তায় সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলো ও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ আর লেনদেন বিস্তারের উপর জোর দিয়ে বলেছেন, কোনো সরকার ও বিদেশি বলদর্পী কর্মকর্তা আলোচনার জন্য পীড়াপিড়ি করছে, অথচ তারা নানা সমস্যা সমাধানের জন্য সংলাপ চায় না, বরং তারা চাইছে সংলাপের মাধ্যমে কর্তৃত্ব করতে। আলোচনার কথা বারবার তোলার উদ্দেশ্যে যে জনমতের উপর চাপ সৃষ্টি করা সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে ইমাম খামেনেয়ী বলেছেন, ওরা চায় জনমতের মধ্যে এই সন্দেহ সৃষ্টি করা যে ওরা আলোচনার জন্যে প্রস্তুত বলে ঘোষণা করা সত্ত্বেও ইরান আলোচনায় প্রস্তুত নয়, অথচ তাদের লক্ষ্য আলোচনা নয় বরং আলোচনার নামে কর্তৃত্ব করা ও তাদের ইচ্ছাগুলো চাপিয়ে দেয়া। ইউরোপের তিনটি দেশ ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স দাবি করছে যে ইরান পরমাণু সমঝোতার বিষয়ে তার অঙ্গীকারগুলো পালন করেনি। এই দাবি বা ঘোষণা প্রসঙ্গে ইমাম খামেনেয়ী বলেছেন, তোমরা কি পরমাণু সমঝোতার বিষয়ে তোমাদের অঙ্গীকারগুলো পালন করেছ? তারা সেই প্রথম থেকেই তাদের অঙ্গীকারগুলো পালন করেনি, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা ইউরোপীয়দের প্রতিশ্রুতি ভঙ্গ করা ও উল্টো ইরানকে চুক্তি লঙ্ঘনের অপবাদ দেয়াকে সীমাহীন লজ্জাহীনতার প্রমাণ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরানের তৎকালীন সরকার এক বছর ধরে এই পরিস্থিতি সহ্য করেছে এবং এরপর ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামী ময়দানে নামে এবং কিছু প্রস্তাব পাশ করে, যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এখনো বলদর্পী দাবির মোকাবেলায় সেই পথ অনুসরণ ছাড়া ইরানের অন্য কোনো উপায় নেই।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিন পন্থী বিক্ষোভ করায় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী থেকে আটক করেছে মার্কিন ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। আটককৃত ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ খলিল। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র সহ্য করবে না তেহরান, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের ঘোষণা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী বলেছে তারা আইন মেনে কাজ করে। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি, রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি ইরানি গল্প। গত আসরে আমরা হাতেম তাইয়ের সঙ্গে গভর্নরের গোপন হিংসা ও প্রতিযোগিতার গল্প শুরু করেছিলাম। বলেছিলাম যে গভর্নর লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর পরও সবাই হাতেম তাইয়ের নামটাই উচ্চারণ করেছিল, তাই ক্ষিপ্ত হয়ে গভর্নর হাতেম তাইকে মারার জন্য লোক পাঠিয়েছিল তার গ্রামে।
সেখানে এক লোকের সঙ্গে, তার মানে যুবক পালোয়ানের দেখা হলো। সেই লোকটি তাকে তার বাসায় রাতটা কাটানোর অনুরোধ করল। অনুরোধে সাড়া দিয়ে খুন করতে যাওয়া পালোয়ান রাতটা থেকেই গেল তার বাসায়। সকালে উঠে গভর্নরের দেয়া দায়িত্ব পালন করার জন্য তাড়াতাড়ি মেজবানের বাড়ি ত্যাগ করতে প্রস্তুত হল যুবক। মেজবান সুদর্শন যুবক মেহমানকে বলল আরও কটা দিন যেন তার বাসায় বেড়ায়। কিন্তু তরুণ পালোয়ান মেজবানের আতিথেয়তার জন্যে ব্যাপক কৃতজ্ঞতা জানিয়ে বলল, হে তরুণ বীর, তোমার আতিথেয়তা আমি কখনো ভুলব না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কাঁধে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আর থাকতে পারছি না তোমার কাছে, আমাকে এখন যেতেই হবে। তো কতদূর গেল সে কথা শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
মেজবান যুবক পালোয়ান যুবককে তার কাজের ব্যাপারে সহযোগিতা করতে চাইল, তাই জিজ্ঞেস করল, কি কাজ তোমার, আমি কি সাহায্য করতে পারি? পালোয়ান যুবক মনে মনে ভাবল, দেখে তো মনে হয় এই সুদর্শন যুবক খুবই জ্ঞানী এবং বুদ্ধিমান, আবার দয়ালুও বটে, নিশ্চয়ই রহস্যমানবও হতে পারে, কেননা ন্যায়কামী যুবক সে, অতিথির জন্য সব কাজই করতে পারে। অতএব তার সঙ্গে কাজের গুরু দায়িত্বের বিষয়টা নিয়ে আলাপ করাই যায়। হতেও তো পারে সে আমাকে সাহায্য করতে পারে, যাতে আমার দায়িত্ব দ্রুত পালন করতে পারি। এইভাবে পালোয়ান মেজবানের দিকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কি হাতেম তাহিকে চেনো? সে নাকি খুব দানশীল এবং সৎকর্মশীল। ইয়েমেনের গভর্নর আমাকে দায়িত্ব দিয়েছে তাকে হত্যা করে মাথাটা তার জন্য নিয়ে যেতে।
হে যুবক, তুমি তো বেশ অতিথি সেবা করলে, যদি হাতেম তাইকেও দেখিয়ে দিতে পারো তাহলে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকব। তোমার মঙ্গলময় কাজগুলো আমার হৃদয়ের জমিনে সব সময়ের জন্য রোপণ করে রাখব। যুবক এবার হেসে দিয়ে বলল, আমি হাতেম তাই, তোমার দায়িত্ব পালন করো, আমার মাথা কেটে নাও। পালোয়ানের তো অবস্থা খারাপ, তার চেহারাটাই ম্লান হয়ে গেল। হাতেম তাই পালোয়ানকে নীরব দেখে বলল, হে পালোয়ান, তাড়াতাড়ি করো, সুযোগ হাত ছাড়া করো না, তলোয়ার দিয়ে আমার মাথা কেটে নাও। সূর্য উঠে গেলে আর সুযোগ পাবে না, কারণ লোকজন উঠে যাবে, তারা যদি তোমার এখানে আসার কারণ জানতে পারে তাহলে বিপদে পড়ে যাবে, দায়িত্ব আর পালন করা হবে না তোমার। সুতরাং দেরি করো না, সুযোগ হাত ছাড়া করো না। এবার একটু বিরতিতে যাওয়া যাক।
যুবক পালোয়ান অনেক চিন্তাভাবনা করল, সে ভেবেই কুলকিনারা পাচ্ছিল না, এটা কি ধরনের মানুষ, এও কি সম্ভব একটা মানুষ এত দয়ালু এত দানশীল হতে পারে, এমন কি অতিথি পরায়ণতার স্বার্থে নিজের জীবনও দিয়ে দিতে পারে নির্ধিদায়। তার ভাবনার ভেতরেই হাতেম তাই মাটিতে বসে পড়ল এবং তার মাথা মাটির উপর বিছিয়ে দিল। পালোয়ান এই দৃশ্য দেখে মাটিতে লুটিয়ে পড়ল এবং হাতেম তাইয়ের হাতে পায়ে চুমো দিতে লাগল, তার তরবারিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। হাতেম তাই তার কাছ থেকে জানতে চাইল, কি হয়েছে পালোয়ান, এরকম করছো কেন, কেন তুমি মাটিতে লুটিয়ে পড়ে মাথায় মাটি মাখালে?
হাতেম তাই বলতে লাগল, ওঠো হে পালোয়ান, ওঠো, তাড়াতাড়ি করো, সুযোগ হাত ছাড়া করো না। তুমি কি ভুলে গেছো কি দায়িত্ব পালন করার জন্য তুমি এখানে এসেছো? হাতেম তাইয়ের কথা শুনে সাহসী বীর এই উদার দানবীরের বিশালতা মহানুভবতা সহ্য করতে পারল না, তাই কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বেচারা বিলাপ করতে শুরু করে দিল, কান্না মাখা কণ্ঠেই বলল, আমি কি করে তোমার ক্ষতি করব, তুমি এত উদার মহানুভব সুপুরুষ এবং শিষ্টাচারী। একথা বলতে বলতে পালোয়ান উঠে পড়ল, পরম মমতাময় হাতেম তাইয়ের চেহারার দিকে দৃষ্টি দিয়ে আবারও তার মহানুভবতার কথা ভেবে কেঁদে দিল। তারপর হাতেমকে বুকে জড়িয়ে ধরে তার চোখে মুখে চুমু খেল এবং বিদায় নিয়ে ইয়েমেনের দিকে ফিরে গেল। পরের কাহিনী শুনব একটু পরেই, আবার নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
হাতেম তাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে পালোয়ান ছুটে চলল ইয়েমেনের দিকে। এদিকে ইয়েমেনের গভর্নর অধৈর্য হয়ে শক্তিমান পালোয়ানের ফেরার অপেক্ষায় বসে রইল। যখন পালোয়ান ইয়েমেনে গিয়ে পৌঁছল, ব্যাপক বিরক্তির সঙ্গে এবং ঔদ্ধত্যপূর্ণভাবে গভর্নরের সামনে গিয়ে উপস্থিত হল। গভর্নর পালোয়ানের চেহারার দিকে তাকিয়েই বুঝে ফেলল, সে যেই দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছিল সেই কাজটা হয়নি। তাই গভর্নর ঠান্ডা মাথায় পালোয়ানকে বলল, যা হয়েছে নিশ্চিন্তে বলো। শক্তিমান পালোয়ান এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে মহাহিংস গভর্নরকে বলল, হে মহান ও সৎ গভর্নর, কোনো খ্যাতিমান ব্যক্তি আমার উপর আক্রমণও করেনি, যুদ্ধও শুরু করেনি। আমি খুব সহজেই তাই গোত্রে পৌঁছেছিলাম এবং হাতেম তাইকেও সহজেই পেয়ে গিয়েছিলাম, কিন্তু তাকে হত্যা করতে পারিনি।
ও খুবই সৎ এবং বুদ্ধিমান এক যুবক, মনুষ্যত্ব তার মাথার মুকুট হয়ে আছে। আমি তাকে মারতে চেয়েছিলাম তরবারি দিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দয়া ও সৌহার্দ্যের তরবারি দিয়ে আমাকে হত্যার সিদ্ধান্ত থেকে দূরে ঠেলে দিয়েছে। এরপর পালোয়ান পুরো ঘটনা গভর্নরকে খুলে বলল, তার আতিথেয়তা সম্পর্কে সব বলল। গভর্নর সব কথা শুনে খানিকটা চিন্তা করল, তারপর মাথাটা নিচু করে রইল। মনে হল হাতিম তাইয়ের জন্যে তার মনে আর কোনো হিংসা নেই, তার প্রতি সহানুভূতি জেগে উঠল গভর্নরের। কিছুক্ষণ এভাবে চিন্তাভাবনা করে হঠাৎ নিরাপদ ভেঙে বলল, সত্যিই উদারতা এবং বদান্যতা হাতিম তাই নামের জন্যেই উপযুক্ত। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম সাজ্জাদ তথা হজরত ইমাম জাইনুল আবেদিনের একটি দোয়ার আলোকে পবিত্র রমজানে আত্মশুদ্ধি সম্পর্কে কিছু কথা বলব। দোয়াটি সহিফায়ে সাজ্জাদিয়ার 44তম দোয়া। পবিত্র কোরআন ও মহানবীর হাদিসের পর হজরত আলী আলাইসাল্লামের নাহজুল বালাঘা ও ইমাম সাজ্জাদের সহিফায়ে সাজ্জাদিয়া মুক্তির পথ নির্দেশনা ও খোদাপ্রেমের গাইড হিসেবে অত্যন্ত বরকতময় ও জরুরি দুটি বই। তাই এ দুই বইয়ের সঙ্গেও মুসলমানদের উচিত প্রেমময় সম্পর্ক গড়ে তোলা। ইমাম সাজ্জাদ আলাইসাল্লামের আলোচ্য এই দোয়া তার অন্য সব দোয়ার মতোই মহান আল্লাহর সঙ্গে প্রেমময় সংলাপ ও বিনম্রতা এবং আকুলতায় পরিপূর্ণ। আসলে যুক্তি ও প্রেমময় কান্না ভেজা আকুতিতে তার সব দোয়াই অনন্য।
ইমাম সাজ্জাদ আলহ ইসলাম তাঁর এ দোয়ার প্রথমেই বলেছেন, মহান আল্লাহর প্রশংসা করছি এজন্য যে তিনি আমাদেরকে তাঁর প্রশংসাকারীদের মধ্যে রেখেছেন। আমরা মহান আল্লাহর নিয়ামতগুলোর সম্পর্কে গাফেল নই। এসব নিয়ামতের জন্য আমরা আল্লাহর প্রশংসা করছি ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ যদি নানা সুযোগ বা পথগুলো খুলে না দিতেন, তাহলে আমরা তাঁর প্রশংসাকারী হতে পারতাম না। এরপর ইমাম সাজ্জাদ এ দোয়ায় বলেছেন, আল্লাহর শুকর করছি এজন্য যে তিনি আমাদেরকে তাঁর দিকে যাবার, পূর্ণতা পাবার এবং দূরদৃষ্টি ও বিচক্ষণতার মহাখনিতে যাওয়ার অন্যতম পথ তথা রমজান, যা কিনা তাঁরই মাস, তা দান করেছেন। এখানে দেখার বিষয় হল, সব মাস ও দিন মহান আল্লাহর হওয়া সত্ত্বেও এখানে রমজানকে আল্লাহর নিজের মাস বলার অর্থ হচ্ছে এ মাসের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও গুরুত্ব।
ইমাম সাজ্জাদের দৃষ্টিতে রমজান হচ্ছে সংযমের ও আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস। এই মাস নাফসের উন্নয়ন বা আত্মিক পরিশুদ্ধির জন্য খুবই মোক্ষম সময়, কারণ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করা সহ নানা ধরনের প্রবৃত্তিকে দমনের চর্চা করা হয় এই মাসে। মুসলমানরা এই মাসে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নানা কষ্ট সহ্য করেন। বছরের অন্য সময়ে তারা ঠিক এত ব্যাপক মাত্রায় নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেন না, তাই রমজান হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস। ইমাম সাজ্জাদ তার এই দোয়ায় রমজানকে পবিত্র করার বা পবিত্রকারী মাস বলে উল্লেখ করেছেন। এই মাসে এমন কিছু মাধ্যম আছে যা মানুষের আত্মাকে পবিত্র করে, যেমন রোজা, কোরআন তেলাওয়াত, দোয়া, নফল নামাজ ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি ইত্যাদি। আর এই সবই মহান আল্লাহর অনুগ্রহ বা খোদাই ভোজ সবার কিছু নেয়ামত। এই মাসে মুসলমানরা আল্লাহরই খাস মেহমান।
পবিত্র কোরআনও এ মাসের আরেকটি বড় আধ্যাত্মিক খাবার, যা রমজানের খোদাই দস্তরখানের অন্যতম প্রধান আকর্ষণ। রমজানের এসব খোদাই নেয়ামত আমরা যত বেশি ব্যবহার করব, ততই আমাদের আধ্যাত্মিক ভিত্তি মজবুত হবে, ফলে মহান আল্লাহ ও পূর্ণতার দিকে সফরের পথ হবে অনেক বেশি সহজ এবং সৌভাগ্যের সোপানও চলে আসবে হাতের মুঠোয়। এরপর ইমাম সাজ্জাদ আলহ ইসলাম এই দোয়াই রমজানকে খালেস করার বা আন্তরিক হওয়ার মাস বলে অভিহিত করেছেন। আমাদের সবার মধ্যে লুকিয়ে রয়েছে স্বর্ণের মতো মহামূল্যবান রত্ন, কিন্তু নানা উদাসীনতার কারণে এর মধ্যে মিশে গেছে নানা আবর্জনা, ভেজাল, ভাতু ও ধুলোবালি সহ নানা পঙ্কিলতা। সব নবী রাসূল এসেছেন আমাদের ভেতরের এই অমূল্য রত্ন তথা সোনার আত্মাকে পবিত্র ও খাঁটি করতে। সব ধরনের কঠিন খোদাই পরীক্ষা, সাধনা, জিহাদ ও শাহাদত, এসবের উদ্দেশ্য হচ্ছে এই পবিত্রকরণ। অন্য যে কোনো মাসের চেয়ে এ মাসে আমাদের আত্মাকে পবিত্র করা অনেক বেশি সহজ।
আমাদের সব পাপাচার, কু অভ্যাস বা পাপ প্রবৃত্তি, এই সবই আমাদেরকে নিচে নামাচ্ছে। কেবল তওবার নূর ঠেকাতে পারে এই সব অধপতন ও বিচ্যুতি। বলা হয়, গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত এবং আর কখনো তা না করার প্রতিজ্ঞা করতে হবে, তা না হলে মানুষ পাপের চোরাবালিতে ডুবতেই থাকে। পাপ অব্যাহত রাখলে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে সেখান থেকে আর ফিরে আসার বা সংশোধনের কোনো উপায় থাকে না। পাপের কাজ ছাড়াও নানা ধরনের কুঅভ্যাস মানুষকে বিচ্যুত করে। বহু মানুষের একটি বাজে স্বভাব হল আত্মপ্রেম বা কেবল নিজের মতকেই গুরুত্ব দেয়া ও নিজেকে বেশি জ্ঞানী মনে করা। এ ধরনের মানুষ অন্যের ন্যায্য মতামত বা পরামর্শকে গুরুত্ব দেয় না। হিংসার স্বভাবও যদি বদ্ধমূল হয়ে যায়, তাহলে মানুষ সুন্দর বিষয়কেও নোংরা রূপে দেখে এবং উজ্জ্বল বাস্তবতাকেও স্বীকৃতি দেয় না। খ্যাতির মোহ, পদের লোভ ও অর্থের মোহ, এসব স্বভাবও মানুষকে সত্য আর বাস্তবতা থেকে দূরে রাখে। মহান আল্লাহ আমাদের সবাইকে এসব মন্দ স্বভাবের ছায়া থেকেও দূরে রাখুন।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে উপস্থিত হয়েছে মাহে রমজান, এ মাস হচ্ছে বরকতময়, এ মাসেই আছে লাইলাতুল কাদর। ওই ব্যক্তি আসলেই বঞ্চিত যে এই রাতে বঞ্চিতই থেকে যায়, অর্থাৎ এ রাতে এবাদত বন্দেগী ও ইস্তেগফার করা ও পাপ বিমোচিত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থ সহ নবম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার রাহমতের অধিকারী করো, আমাকে পরিচালিত করো তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল, তোমার ভালোবাসা ও মহাব্বতের ওসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।
আল্লাহুম্মা জাআলনি ফীহি নসীবান মিন রাহমাতিকাল ওয়াসিআ ওয়াহদনি ফীহি লিবারাহিনিকাস بناسيتي إلى مرضاتك الجامعة بمحبتك يا أمل المشتاقين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার নবম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানবীয় মর্যাদার দিক থেকে ইসলাম নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতার সঙ্গে তুলনা করেছেন। তিনি স্ত্রী বা নারীকে কর্মচারী বা প্রধান কর্মী তথা কাহরিমান হিসেবে ভাবতে নিষেধ করেছেন এবং বলেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। ইসলামের দৃষ্টিতে যে নারী ও পুরুষ যত বেশি খোদাভীরু তারা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। আয় উপার্জন, বাণিজ্য, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে নারী ও পুরুষের কোনো পার্থক্য নেই। ইসলাম নারী বা স্ত্রীর জন্য সন্তান প্রতিপালন ও সংসারের দেখাশোনাকে প্রধান কাজ বলে মনে করে, কিন্তু নারীর সামাজিক ও ধর্মীয় দায়িত্বকে অস্বীকার করে না ইসলাম। বরং কখনো এমন হতে পারে যে নারীর জন্য সংসার ও পরিবারের চেয়েও সামাজিক ও ধর্মীয় দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখি হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা কারবালায় উপস্থিত ছিলেন এবং ইসলামকে রক্ষার জন্য সন্তানদের কুরবানি করেছেন ও এমনকি কারবালার সত্যিকারের ইতিহাস আর বাণীগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচারকের কাজও করেছেন।
ফাতিমাও ইমামতের মিশন তুলে ধরতে জনসংযোগ বা প্রচার অভিযান চালিয়েছেন। ইসলাম প্রচারের মিশনে নানাভাবে ভূমিকা রেখেছেন হযরত আসিয়া, হযরত মারিয়াম ও হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের আনুগত্যের বায়াত নিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারোজ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। নারীর কাছ থেকে আনুগত্যের শপথ নিতে মহানবীর প্রতি আল্লাহর নির্দেশের অর্থ হল নারীরা সমাজ বা জাতির অন্যতম প্রধান অঙ্গ বা খুঁটি, তাই সমাজের সুরক্ষায় তাদেরও অংশগ্রহণ জরুরি।
ইসলামপূর্ব জাহিলি যুগে নারীর বায়াত বা আনুগত্যের প্রচলন ছিল না, ইসলামই এই প্রথার প্রচলন করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সাফা পর্বতের কাছে পুরুষদের কাছ থেকে আনুগত্যের বায়াত নেন। এরপর নারীরাও মহানবীর কাছে বায়াত করতে আসলে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটি নাজিল হয়। নারীরা কিভাবে বা কি মর্মে বায়াত করবে তার নির্দেশনা দেয়া হয়েছে এই আয়াতে। এই বায়াতের ধারাগুলো নারীর আনুগত্য নামে খ্যাত হয়েছে ইতিহাসে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পানির পাত্রে হাত ডুবিয়ে আনুগত্যের দিক বা শর্তগুলো উল্লেখ করেন। এরপর নারীরা ওই পাত্রের পানিতে হাত রেখে ওই শর্তগুলো মেনে নেয়ার অঙ্গীকার করেন। পবিত্র কোরআনে যখনই মানবজাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়েছে তখনই হে বলে সম্বোধন করা হয়েছে। আর এ থেকেই বোঝা যায় মহান আল্লাহর দৃষ্টিতে নারী ও পুরুষের মর্যাদা সমান। পবিত্র কোরআনে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে,
হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহিজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। পবিত্র কোরআন মানুষকে আল্লাহর খলিফা হিসেবে উল্লেখ করা হয়েছে। নারী বা নরকে আলাদাভাবে খলিফা বলে উল্লেখ করা হয়নি। যেমন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত তথা খোদাই নেতৃত্ব, দায়িত্ব ও অঙ্গীকার সংক্রান্ত আমানত পেশ করেছিলাম। অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে এ আমানতের গুরুত্ব ও ওর খেয়ানতের পরিণতির বিষয়ে জালেম ও অজ্ঞ।
ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ উভয়ে সঠিক পথ গ্রহণ বা বিচ্যুতির পথ বেছে নেয়ার ব্যাপারে স্বাধীন। পুরুষ ও নারীর মধ্যে এ বিষয়ে কোনো পার্থক্য নেই বা কোনো পক্ষপাতিত্ব নেই। পুরুষরা ভালো কাজ করলে তারা যেমন প্রতিদান পাবে, তেমনি নারীরাও ভালো কাজ করলে সমান প্রতিদান পাবে। পাপের শাস্তির বিষয়টিও একই ধরনের। পবিত্র কোরআনে নারী ও পুরুষ উভয়কেই তথা মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, অতপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক, আমার কাছে তোমরা পরস্পর এক বা সমান।
তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।